আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে বা মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা হাত বাড়িয়েছেন একজন বিদেশি, উইলিয়াম এস ওয়াডারল্যান্ড। তিনি জন্মেছিলেন আমস্টারডামে, পরে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাটা শু কোম্পানির সিও। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি তার সহকর্মী, সে সময় বাটা শু কোম্পানির প্রোডাকশন ইনচার্জ জনাব আব্দুল মালিককে। তার কাছ থেকে ওয়াডারল্যান্ড সম্পর্কে আমরা জানতে চাইব। জনাব আব্দুল মালিক, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম। জনাব আব্দুল মালিক, আপনি তো উইলিয়াম এস ওয়াডারল্যান্ডকে খুব কাছ থেকে দেখেছেন, তার সম্পর্কে এবং তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে আমাদের কিছু বলবেন কি?
একজন সাহসী ব্যক্তিত্ব ছিলেন। উনি আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। 71 সালে উনি সিইওর দায়িত্ব পালন করেন এবং 71 সালের সত্যি কথা বলতে কি 71 সালের ডিসেম্বর থেকে 1971 সালের জানুয়ারি ফেব্রুয়ারি এইসব সময় উনি সক্রিয় অংশগ্রহণ করেন। আর ওখানে স্থানীয় যারা মুক্তিযোদ্ধা ছিল, যেমন জেনারেল আবিদিন, এলডামার কিছু লোক ছিলেন, তারা উলুখলার ক্যাম্পে কাজ করত, আমরা তাদের সাথে সংযোগটা রাখি। আর একটা কথা হলো, মিস্টার ওয়াডারল্যান্ড ওই পাকিস্তানের যে টিআইটি ক্যাম্প ছিল, টেলিফোন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের, তখন উনি ওনার একটা গাড়ি ছিল ফোর্ড, সেই গাড়িতে অস্ট্রেলিয়ান পতাকা থাকে, ওই পতাকা থাকতো। এবং ওই সময় আমি ওনার সাথে ওই টিআইটি তে যেতাম। টিআইটি তে গিয়ে যুদ্ধের, ওদের পাকিস্তানিদের যুদ্ধের বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন সাজ সরঞ্জামের বিষয় নিয়ে আলোচনা করে আমরা করতাম কি, বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা মানে সেই ইনফরমেশন গুলো কম্পাইল করে মানে আমরা পাঠিয়ে দিতাম সেই ক্যাম্পে। তো তখনকার দিনে তো রাস্তাঘাট ছিল না বেশি, মানে নদী ভেঙে যাওয়া লাগতো নৌকায়, অথবা নদীটা পার হয়ে গিয়ে মানে ওই ইনফরমেশন গুলো আমরা ওনাদের দিতাম। এবং আই ওয়াজ ওয়ান অফ দ্যাট টাইম।
তো একজন বিদেশি হিসেবে ওয়াডারল্যান্ড মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিষয়টি আপনাদেরকে এবং অন্যান্য মুক্তি অনুপ্রাণিত করেছিল সে সময়?
হ্যাঁ, অবশ্যই। উনি আসলে 1944-45-46 সালে দ্বিতীয় মহাযুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন, তখন উনি হল্যান্ডে ছিলেন। সেই সুবাদে উনি আমাদের প্রতি সহানুভূতিশীল হন এবং উনি বলেন যে আমি তোমাদেরকে যতটা পারি আমি সাহায্য করব, এবং ওই সুবাদে উনি আমাদেরকে অনেক সাহায্য করেছিলেন।
উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? আপনি তো খুব কাছ থেকে উনাকে দেখেছেন, যে একটা মানুষের মধ্যে কতটুকু মমত্ব বোধ থাকলে এই ধরনের একটা বড় কাজে নিজেকে যুক্ত করতে পারে, তো আপনি কিরকম দেখেছেন?
উনি সত্যি কথা বলতে কি, উনি খুবই সহানুভূতিশীল ছিলেন, খুবই মহানুভবতা ওনার মধ্যে ছিল। উনি আমাদেরকে খুব স্নেহ করতেন, তখন তো ওনার বয়স হয়েছিল, স্নেহ করতেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে মাঝে মধ্যে গোপনে দেখা করতেন। ওই যখন উলুখলা ক্যাম্প থেকে ওরা দুই একজন এদিকে আসতো, তখন গোপনে একটা নির্দিষ্ট জায়গায় আমরা ঠিক করে নিতাম, তখন সেখানে উনি কথাবার্তা বলতেন এবং এনকারেজ করতেন।
আমরা জানি যে উনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনেক রকম সাহায্য করেছেন এবং ট্রেনিংও দিয়েছেন, তো সেই সম্পর্কে আপনি কি বলবেন?
উনি মুক্তিযুদ্ধের সাহায্য যেটা করেছেন, যেমন জুতা, আমাদের ওই ক্যাম্পাস জুতা ছিল, আমরা জুতা দিয়েছিলাম, তারপরে কিছু টাকা পয়সা এবং কিছু ওষুধপত্র, এগুলোর সরঞ্জাম, এগুলোর সরবরাহ করতাম আমরা।
আপনারা মুক্তিযোদ্ধাদের এগুলো দিতেন?
হ্যাঁ, ওনার পক্ষ থেকে আমরা এগুলো মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতাম।
আপনার সাথে ওনার মনে রাখার মতন এরকম কোন স্মৃতি আছে কি?
উনি আমাকে খুবই স্নেহ করতেন। যেমন মুক্তিযুদ্ধের সময় 25 মার্চের রাত্রের ঘটনার পর আমি ওই দেশে চলে যাই, গ্রাম দেশে চলে যাই, সেখানে গিয়ে দেখি যে কোনো কিছু করার মতো অবস্থা নেই, কাজে আমি তখন আবার ঢাকায় ফিরে আসি, টঙ্গীতে চলে আসি, এবং উনি তখন আমাকে আমার কাজে যোগদান করতে বলেন এবং তারপরে উনি আমাকে বলেন যে তুমি পরে গোপনে আমার সাথে দেখা করবা, কথাবার্তা বলবো। তো তারপরে উনি কথাবার্তা বলতেন এবং উনি খুবই সহমর্মিতা প্রকাশ করতেন সব সময়ের জন্য, কিছু টাকা পয়সা তো দিতেনি, প্লাস ওই জুতা কিছু দিতেন, কত জোড়া লাগবে কি ব্যাপার, ধরেন হয়তো 100 জোড়া বা 200 জোড়া, এটা আমাদের তখন স্টক ছিল, স্টক থেকে উনি সই করে দিয়ে দিতেন।
যুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপরে কিছু সময় পরে তো উনি চলে আসলেন, তারপরে কি আপনার সাথে উনার যোগাযোগ ছিল নাকি সেখানেই যোগাযোগ শেষ হয়ে যায়?
না না, মুক্তিযুদ্ধের এই কথাগুলো হয়তো পরিষ্কার নয়, উনি তখন কিন্তু রেড ক্রস জোন ইন্টারকন্টিনেন্টাল হোটেল, তখন উনি ওই সেই হোটেলে আশ্রয় নেন এবং উনি আমাকে দায়িত্ব দেন, তখন চকবাজারে বাংলাদেশের পতাকা পাওয়া যেত। তখন ওই চকবাজার থেকে আমি পকেটে করে গোপনে নিয়ে এসে দিতাম। সেই পতাকা তো আর কন্টিনিউ করেনি, পরে তো সরকার পতাকা যেভাবে হওয়া দরকার সেভাবে করেছে, এবং ওনার রুমের মধ্যে গিয়ে আমি ওটা দিয়ে আসতাম।
উনি সেই পতাকা দিয়ে কি করতেন, রুমে রাখতেন?
উনি ওই পতাকা দিয়ে উনি ওই ওনার যে সহকর্মীরা ছিল রেড ক্রসের, যেমন ধরেন ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটির লোকজন ছিল, তারপরে আরো ওনার বিদেশি কিছু বন্ধু বান্ধব ছিল, সেগুলোকে উনি সরবরাহ করতেন, দিতেন যে দেখো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। সেটা হয়তো 13-14 তারিখের দিকের কথা। তারপরে 16 তারিখ তো সারেন্ডার যখন হয়ে গেল, আর তখনও পতাকা তৈরি হয় নাই, মানে ওটাই চলতেছিল, কিন্তু পরে পরবর্তী পর্যায়ে সরকার পতাকা নির্দিষ্ট করে দিল।
জনাব আব্দুল মালিক, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং অর্ডারল্যান্ডের স্মৃতিচারণ করার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বীর প্রতীক উইলিয়াম AS ওয়াটারল্যান্ড, তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাটা শু কোম্পানির CEO ছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি চলে আসেন অস্ট্রেলিয়ায়, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়া আসার পরে অস্ট্রেলিয়া প্রবাসী মুক্তিযোদ্ধারা তাদের দেখভাল করত এবং তার সাথে সবসময় একটা যোগাযোগ রক্ষা করত। আমরা আজকে কথা বলছি ওয়াটারল্যান্ড মেমোরিয়াল কমিটির কনভেনার মুক্তিযোদ্ধা কামরুল হাসান খান, যিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। কামরুল হাসান খান, SBS বাংলায় আপনাকে স্বাগত। কামরুল হাসান খান, আপনি তো একজন মুক্তিযোদ্ধা এবং আপনি এখানে আসার পরে ওয়াটারল্যান্ড মেমোরিয়াল কমিটির কনভেনার হয়েছেন, তো ওয়াটারল্যান্ড সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলবেন কি?
আমি যখন 1994 সালে এখানে আসি তখন থেকেই আমি তার সাথে যোগাযোগ রাখি, এবং আমার ভাই, বড় ভাই, উনি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, মঞ্জুরুল হাসান খান, তিনি আমাকে একটা চিঠি দিয়ে দেন, ওই চিঠিটা আমি তার কাছে পৌঁছে দিলাম, এবং তারপর থেকে আমি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতাম। শরীর খারাপ হলে বা ইয়ে হলে আমার যোগাযোগ রাখতাম, এখান থেকে আমাদের আরো বন্ধুরাও সিমনের দিকে যোগাযোগ রাখতো। উনি অত্যন্ত সদালাপী ছিলেন এবং অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন, এবং আপনারা জানেন ওনার জন্ম হয়েছে নেদারল্যান্ডে, অল্প বয়সেই তিনি যখন উনি জুতা পালিশ করতেন, ছোটবেলায় জুতা পালিশ করতেন, এবং আস্তে 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 এই বিভিন্ন কাজের মধ্য দিয়ে তিনি বাটা শু কোম্পানিতে যোগদান। এর মধ্যে আমরা জানেন যে দ্বিতীয় মহাযুদ্ধ যখন শুরু হয় তখন নেদারল্যান্ড আক্রমণ করে জার্মানি, জার্মানি নেদারল্যান্ড আক্রমণ করার পরে তখন সমস্ত তরুণ যুবকরা যুদ্ধে অংশগ্রহণ করে, তার মধ্যে ছিলেন ওয়াটারল্যান্ড, তিনি সামরিক ভাবে প্রশিক্ষিত ছিলেন এবং তিনি সম্মুখে লড়াই করেন এবং নেদারল্যান্ডকে রক্ষা করার জন্য জার্মানের নাৎসি বিরুদ্ধে রক্ত তুলে ধরেছিলেন। এরকম একজন সাহসী যুবক তিনি ছিলেন, এবং ওনার পরিবারের সম্পর্কে আমি জেনেছি ঘটনা চক্রে কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, তখন একজন ভদ্রলোক আমাকে ফোন করে জার্মানি থেকে, মিউনিখ থেকে, এবং উনি আমাকে জানতে চান ওনার ফ্যামিলি সম্পর্কে। আমি তার পরিচয় জানলাম যে সে তার আপন শ্যালক, তার একজনই শ্যালক ছিল, সে হচ্ছে উনি। আমার নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আমার কাছে তার যোগাযোগ আছে, আপনাদেরকে আরো কিছু তথ্য আনবো। এবং উনি আমাকে যা বললেন, অর্ণবের গোটা পরিবার ছিল প্রকৃতিশীল, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, এবং তার বাবাও ছিল অত্যন্ত প্রকৃতিশীল পরিবারের লোক। এইভাবে তার সঙ্গে আস্তে আস্তে সে তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় এবং এক পর্যায়ে দ্বিতীয় মহাযুদ্ধে অংশগ্রহণ করে, পর্যায়ক্রমে ঢাকার বাটা কোম্পানির উনি কাজ দেন। 71 সালের মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন সেই সময় টঙ্গীর যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে অস্ত্র সংগ্রহ করে দিয়েছেন, তাদের থাকার ব্যবস্থা করেছেন, জুতা দিয়েছেন, কাপড় দিয়েছেন, এমনকি মুক্তিযোদ্ধাদের কাছে সেনা বাহিনী সম্পর্কে অনেক তথ্য।
আমি যেটা জানতে চাচ্ছি যে উনি যখন এখানে মারা যান তখন বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী উনি যেহেতু একজন বীর প্রতীক ছিলেন তাকে সামরিক মর্যাদায় বাংলাদেশের সামরিক কায়দায় দাফন করা হয়, সে সম্পর্কে আপনি কিছু বলবেন কি?
আমরা তো প্রতিনিয়ত যোগাযোগ রাখতাম, আমাদের যখন খবর আসলো যে তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন মধ্যরাতে ফোন করলাম, পেলাম না খুব সকালবেলা, বাংলাদেশের সময় সকালবেলা আমি ফোনে পেলাম, মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স আমি জানালাম যে উনি মারা গেছেন। কারণ আমার কাছে একটা সার্কুলার ছিল যেখানে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে কোন মুক্তিযোদ্ধা যদি বাইরে মারা যায় তাহলে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, এটাই সরকারের আইন প্রস্তুত, এখনো সেটা চলছে আপনারা জানেন। তো তখন আমার ওইটা মনে ছিল, স্মরণে ছিল, আমি সাথে সাথে ফোন করি এবং এখানকার যে হাইকমিশনার মির্জা শামসুজ্জামান সাহেব তাকে আমি ফোন করে জানাই, রাতে ঘুম থেকেও জাগিয়ে উঠি তুলি, ও তাকেও জানাই যে উনি মৃত্যুবরণ করেছেন, আমাদের কিছু করতে হবে। তখন হাই কমিশনে যোগাযোগ করেন এবং আমি আগেই বলেছি যে আমি সেই সময় যোগাযোগ করে রেখেছিলাম যেন আমাদের হাই কমিশনের পার্থে যেতে কোনো অসুবিধা না হয়, এবং সেই সময় সরকারের পক্ষ থেকে অর্থ অনুদান দেওয়া হয়েছিল যাতে সরাসরি বার্তা দিয়ে আমাদের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারে। এবং আমরা জানেন হয়তো সেই ছবিগুলো আমাদের কাছে আছে, আমরা সেই সময় তাকে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল আমি যেতে পারিনি, অনেক দূরত্ব টিকিট পাওয়া কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল। আমাদের যারা মুক্তিযুদ্ধ ছিল যেমন নজরুল ভাই ছিলেন, উনি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপনা করেন, তিনি এবং আরো কিছু মুক্তিযোদ্ধা তাকে গার্ড অফ অনার দিয়ে বাংলাদেশের পতাকা দিয়ে ঢেকে তাকে সেখানে বিদায় জানানো হয়। এটা আমাদের জন্য গৌরবের পর্ব। আমরা বলবো যে তার সরকার কমিটমেন্ট তারা রেখেছেন এবং একজন মুক্তিযোদ্ধা, বিশেষ করে একজন প্রবাসী মুক্তিযোদ্ধাকে তাকে সম্মানের আসনে নিয়ে গিয়েছে। এবং আমাদের পরিবার, অসাধারণ পরিবারও অত্যন্ত সম্মানিত বোধ করেছেন তারা আমাদের এই এই অনুষ্ঠান করার জন্য, গার্ড অফ অনার দেওয়ার জন্য।
জনাব কামরুল আহসান খান, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে অনেক মূল্যবান তথ্য দেওয়ার জন্য।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।